হ্যালো,
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় মধ্যপ্রাচ্য পরিস্থিতি। সঞ্চালন করছেন শেগুফতা নাসরিন খুইন।
ধন্যবাদ, শুভ সন্ধ্যা। হ্যালো ওয়াশিংটনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয় মধ্যপ্রাচ্য পরিস্থিতি। আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের দুজন বিশেষ অতিথি আছেন। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সাইদ ইফতেকার আহমেদ। তিনি আমেরিকান পাবলিক ইউনিভার্সিটির স্কুল অফ সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল স্টাডিজ এর অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি। ডক্টর সাইদ ইফতেকার আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
আমাদের সঙ্গে আরও যোগ দিয়েছেন সৈয়দ মোহাম্মদুল্লাহ। তিনি নিউ ইয়র্কে একজন বিশিষ্ট সাংবাদিক, সংবাদ ভাষ্যকার ও বিশ্লেষক। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে।
আপনাকে ধন্যবাদ।
শ্রোতাদের জানিয়ে দিচ্ছি, অনুষ্ঠান চলাকালীন আমাদের সরাসরি টেলিফোন করার নম্বর হচ্ছে 2026193062। এছাড়া আপনারা ফেসবুকেও প্রশ্ন করতে পারেন। আবার বলছি, আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় মধ্যপ্রাচ্য পরিস্থিতি। তো আমরা অনেকেই ইতিমধ্যে ফোন করা শুরু করেছেন, তাহলে আমরা প্রথম প্রশ্নে যাচ্ছি।
হ্যালো, আমি এম এ বারিক, সভাপতি পায়োনিয়ার রেডিও এন্ড টিভি ক্লাব বগুড়া থেকে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আজকে কলিন ভালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়। এখানে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আমার প্রশ্ন, তো ফিলিস্তিনিদের ওপর হামলা কি যুদ্ধাপরাধে সামিল হতে পারে, এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, এই হত্যার দায় কে নিবে? এখানে অনেক শিশু মারা গেছে, এই হত্যার দায়টা কার উপর বর্তায় হবে, এই তো আমার প্রশ্ন।
এম এ বারিক, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য।
ওকে, আপনাকে ধন্যবাদ।
তার প্রশ্ন হচ্ছে যে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলা কি যুদ্ধ অপরাধ হিসেবে গণ্য হতে পারে। তিনি আরো জানতে চাচ্ছেন যে অনেক শিশু মারা গেছে, হত্যার দায় কে নেবে। প্রথমে আমি যাচ্ছি সৈয়দ মাহমুদুল্লাহর কাছে।
যুদ্ধাপরাধ হতে পারে বলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার নাজিবুল্লাহ ইতিমধ্যে উল্লেখ করেছেন। আর শিশু হত্যার দায়, শিশু যারা হত্যা করেছে, যদি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র বা বোমা হামলায় তারা নিহত হয়ে থাকে, অবশ্যই দায় দায়িত্ব তাদের উপরে বর্তাবে। কিন্তু এর মানেই না যে তারা মানে আইনগতভাবে দায় নেবে, মানে নৈতিক দায়িত্ব তাদের উপরে বর্তাবে। কিন্তু তারা কি সেই দায়িত্ব নেবে? তারা এটা উপেক্ষা করবে।
ধন্যবাদ। আপনি আরো কিছু বলবেন?
দায়বদ্ধতার বিষয়টা এখানে একটু জটিল। আমার কাছে খুব একটা সহজ হিসাবে আমি সেটা বলতে চাচ্ছি না। সাদা চোখে ইসরায়েল অবশ্যই দায়ী এবং সেখানে কোনো বিতর্ক থাকা উচিত নয়, এবং অবশ্যই ইসরায়েল এখানে আক্রমণকারী। কিন্তু আমরা দেখছি, যারা আমরা ওই অঞ্চলের যে জিওগ্রাফিটার সঙ্গে আমরা পরিচিত, তাহলে আপনি দেখবেন যে প্যালেস্টাইনের যে, যাকে আমরা প্যালেস্টাইন বলি, তার দুটো অংশ আছে, একটা হচ্ছে পশ্চিম তীর আর একটা হচ্ছে গাজা, এবং মাঝখানে হচ্ছে ইসরায়েল। মাত্র 139 বর্গমাইল এই গাজা এলাকাটি। এবং যে সমস্যাটা হচ্ছে, আমরা গত বেশ অনেক বছর ধরে দেখছি পশ্চিম তীরের সাথে আপনার ইসরায়েলের কোনো সংকট, সেরকম যুদ্ধ আগ্রাসন সেটা দেখছি না, কিন্তু গাজাতে আমরা দেখছি। তাহলে আমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, যেখানে প্যালেস্টাইনের একটি অংশের সাথে কেন সমস্যা বারবার হচ্ছে, আরেকটি অংশের সাথে সে ধরনের সমস্যা কেন হচ্ছে না? আমরা দেখছি যে গাজাতে 2007 সাল থেকে হামাস নামের একটি সংগঠন ক্ষমতায় আছে, যে হামাসকে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপিয়ান ইউনিয়ন নয়, মিশর এবং জর্ডানের মতো রাষ্ট্রগুলো তারা তাকে সন্ত্রাসবাদী সংগঠন বা জঙ্গি সংগঠন হিসেবে সেখানে চিহ্নিত করেছে। এখন ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে যে সম্পর্ক, ইসরায়েল এবং প্যালেস্টাইন এবং বিশ্বের প্রায় সমস্ত দেশেই যে সংকটটা সমাধানের জন্য দুরাষ্ট্র সমাধান, অর্থাৎ ইসরায়েল এবং প্যালেস্টাইন দুটো রাষ্ট্রই থাকবে, এ ধরনের একটা সমাধানে মোটামুটি উপনীত হয়েছে। হামাস প্রাথমিকভাবে এটি মেনে নিল, পরবর্তীতে হামাস তার অবস্থান থেকে সরে আসে, এবং হামাসের যে নীতি, যে ডক্ট্রিনের উপর পরিচালিত, সেটি হচ্ছে তারা ইসরায়েলের অস্তিত্বকে স্বীকার করতে চায় না। এবং সেটি না করতে যেয়ে তারা যেটি করছে, যে যখন দুটো রাষ্ট্র পাশাপাশি থাকে, সে শক্তি বিবেচনা না করে আমরা বারবার দেখছি যে এই যে হামাস নামক সংগঠনটি ইসরায়েলের উপর এক ধরনের রকেট হামলা করছে, যে সমস্ত রকেট কোনো এফেক্টিভ নয়, একটি বৃহৎ রাষ্ট্রের বিরুদ্ধে যখন বারবার তারা উস্কানি দিয়েই যাচ্ছে এবং সেই উস্কানি দেওয়ার ফলে তাদের যে সাধারণ জনগণের কি পরিণতি হতে পারে, নারী শিশু সহ সাধারণ জনগণের সেই পরিণতির বিষয়টাকে তারা মাথায় না রেখে গত কয়েক বছর বিভিন্ন সময় আমরা হামাসকে এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন আচরণ করতে আমরা দেখেছি এবং সে দায়িত্ব জ্ঞানহীন আচরণের ফলে আজকে যে তাদের নিরীহ নারী পুরুষ শিশুরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের প্রতি হামাস যে নেতৃবৃন্দ সেই নেতৃবৃন্দকে আমি সম্পূর্ণরূপে উদাসীন আমার কাছে মনে হয়েছে। সুতরাং আজকে কে দায়িত্ব, কার দায়িত্ব নেবে, সেখান থেকে মূল যে আলোচনাটা আমাদের কেন্দ্রীভূত হওয়া উচিত সেটি হচ্ছে যে এর থেকে উত্তরণের উপায় কি, এবং উত্তরণ উপায় নিয়ে বিশ্বের সমস্ত শান্তিকামী মানুষ যেটি মনে করে সেটা হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি। সে শান্তিপূর্ণ সহাবস্থান কি করে করা যাবে সেটি আলাপ আলোচনার মাধ্যমে সেটিকে বের করে নিয়ে আসা। এবং আরেকটি জিনিস আমি এখানে একটু অপ্রাসঙ্গিক হলো আমি উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে আন্তর্জাতিক রাজনীতির একটি বড় অংশ হচ্ছে কূটনীতি, এবং আপনি দেখবেন যে বৃহৎ রাষ্ট্রগুলো যে সেটা সামরিক ভাবেই হোক বা অর্থনৈতিক ভাবেই হোক, তাদের মধ্যে যখন সংকট হয় আপনি দেখবেন যে পারস্পরিক আলোচনা এবং কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান করা। কিন্তু হামাসকে বিশেষত আমি দেখেছি বা আমি যতটুকু আমার পর্যবেক্ষণ, তারা সে কূটনৈতিক ভাবেও যে একটি আন্তর্জাতিক রাজনীতিতে জয়লাভ করা যায় সেটিকে তারা সম্পূর্ণরূপে বাদ দিয়ে শুধুমাত্র সামরিক শক্তির উপর নির্ভর করে, একটি অসম সামরিক শক্তি, যেখানে ইসরায়েল এবং প্যালেস্টাইনের সামরিক শক্তি অসম এটা একটু পরিষ্কার, তো সেই ধরনের গ্রাউন্ড ইকুয়েশন না রেখে তারা বারবার ইসরায়েলের সাথে সামরিক সংঘাতে লিপ্ত হয়েছে বা হতে চাচ্ছে বা এখনো সেটি বজায় রাখতে চাচ্ছে। এর ফলে যে জিনিসটা দাঁড়াচ্ছে তাদের যে নারী পুরুষ এবং শিশুদের যে মানে ক্ষতি হচ্ছে সেটিকে তারা ক্রমান্বয়ে উপেক্ষা করে যাচ্ছে। সুতরাং সেখানে দায়বদ্ধতার প্রশ্নটি হচ্ছে খুব কঠিন যে কাকে আমি দায়ী করবো এই ঘটনার জন্য। তবে যে জিনিসটা দাঁড়াচ্ছে যে আজকে পরিষ্কার যে আমাদেরকে শান্তিপূর্ণ সহাবস্থান কি করে করা যায় সে বিষয়ে আলাপ আলোচনা জোরদার করলেই এই সংকট থেকে বেরিয়ে আসা যাবে বলে আমার কাছে মনে হয়।
ধন্যবাদ ডক্টর আহমেদ। শ্রোতবন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় মধ্যপ্রাচ্য পরিস্থিতি। আমাদের দুজন বিশেষ অতিথি আছেন, সৈয়দ মোহাম্মদুল্লাহ সাংবাদিক এবং ভাষ্যকার, এবং ডক্টর ইফতেকার আহমেদ, উনি একজন ফ্যাকাল্টি আমেরিকান পাবলিক ইউনিভার্সিটির অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি। এর আপনারা অনেকেই শ্রোতারা আমাদের ফেসবুকে প্রশ্ন করেছেন, আমরা আপনারা যারা টেলিফোন নাম্বার দিয়েছেন আমরা তাদেরকে কল করতে চেষ্টা করছি। আশরাফুল ইসলাম, আপনি লিখেছেন, আপনার ফোন নাম্বার দিয়েছেন, আপনাদের ফোনটা আপনারা খোলা রাখবেন যারা আপনারা নাম্বার দিচ্ছেন আমাদেরকে। নাজমুস সাকিব, আপনি প্রশ্ন করেছেন, ইসরায়েল সম্প্রতি যে আগ্রাসন চালাচ্ছে তার দায় তাদের মিত্র দেশ যুক্তরাষ্ট্র কি এড়াতে পারবে, এবং ইউএসএ যদি কার্যকর ব্যবস্থা নিত তাহলে কি এত নিরীহ মানুষগুলোর জীবন দিত হতো? সৈয়দ মাহমুদুল্লাহ,
এই যে ইসরায়েলের যে সংকট প্যালেস্টাইনের, এটা শুধুমাত্র গাজার কথা যদি ধরা যায়, তা সেখান থেকে তারা 7 সালে ইসরায়েল সরে গেছে। সরে যাওয়ার পরে সেখানে একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে ওই অঞ্চলের লোকদেরকে জনসেবা করে থাকে অধিকৃত একটা অঞ্চল, সেখানে তারা বছরের পর বছর সাফার করছে সেই 67 সালের যুদ্ধের পর থেকে। তো তাদের সেবা করে, তাদের মধ্যে কাজ করে এরা চরমপন্থী ইসলামী দলের সম্পর্কে সন্দেহ নেই, কিন্তু তারা পপুলার ওয়েস নির্বাচিত হয়েছে। এখন তাদেরকে এরা সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে আগেই প্রথমেই তাদেরকে গ্রহণ করবে না। ব্যাপারটা হচ্ছে আপনি গণতন্ত্র চাইবেন, কিন্তু জনগণ কাকে নির্বাচিত করবে, যাকে নির্বাচিত করবে তাকে পশ্চিমা জগৎ এবং ইসরায়েল রাষ্ট্র তাদেরকে স্বীকার করবে না সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে। প্রথমেই তাদেরকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে, তাদেরকে অপরাধী বলে বলা হচ্ছে, তারপর সেটাকে অবরোধ সব ধরনের একেবারে আসতে পৃষ্ঠে অবরোধ, তাদের সমস্ত কিছু তাদের শ্বাসরুদ্ধকর একটা অবস্থার মধ্যে রাখা হয়েছে। এবং যে পশ্চিম তীরের কথা আমাদের অপর সম্মানিত বিশেষজ্ঞ উল্লেখ করলেন, তারা সেটা হচ্ছে কি, সেটা একটা নত জানু নীতি নিয়ে কোন রকম প্রতিবাদ না করে একটা অবস্থাকে মেনে নিয়ে তারা অবস্থার চাপে সেখানে আসে, সেখানে তাদের যথাযথ পানি সাপ্লাই দেয় না, কৃষির জন্য খাবার পানি ঠিক মতো দেয় না, তাদের বিদ্যুৎ ইত্যাদি সরবরাহ অনেক সময় বিঘ্নিত করা হয় নানা ধরনের। সে পশ্চিম পৃষ্ঠে ওখানে যে একটা স্বাধীনভাবে তারা জীবনযাপন করছে তা না, এবং সেখানে যে পূর্ব জেরুজালেমের অবস্থাটা কি সেটাও তারা ক্রমাগত ভাবে আজকে এই বাড়ি দখল করছে, কাল এই বাড়ি দখল করছে, সেটলাররা তাদের উপরে অত্যাচার করছে, পশ্চিম তীরের অবস্থাও তা না, একেবারে অধিকৃত যে মানবেতর অবস্থায় তাদেরকে রাখা হয়েছে, কিন্তু তারা প্রতিবাদ করছে না। তারা দেখেছে যেটার কথা বিশ্বজ্ঞ উল্লেখ করলেন, অসম সামরিক শক্তি নিয়ে তারা কিছু করতে পারবে না, ফলে তারা বশ্যতা স্বীকার করে পরাভূত অবস্থায় দাসরা যেরকম সেই রকম একটা পরিস্থিতি তারা মেনে নিয়েছে। এখন এরা আমাদেরও সেরকম মেনে নিতে পারে, আমি এটা মনে করি যে শুধু শুধু এই ছোট টোটকা বাজির মতো কতগুলো রকেট ফেলে ওদেরকে উত্তক্ত করে তারপরে এই রকম হামলা ডেকে আনা, এটা নিশ্চয়ই ঠিক না, এই পার্ট আমি এগ্রি করি। ফলে এই যে জনসাধারণের উপরে যে অত্যাচার হচ্ছে, এই যে মানুষ মারা যাচ্ছে, প্রত্যক্ষভাবে তার দায়িত্ব আক্রমণকারী হলেও এই আক্রমণের উস্কানি যারা দিচ্ছে, বর্ষতা স্বীকার না করে, বসংবদ্ধ অবস্থা থেকে স্বীকার না করে, পরাভূত অবস্থা স্বীকার না করে, মানবতর অবস্থায় তাদেরকে রাখা হবে, তাদেরকে অবরুদ্ধ করে রাখা হবে, ঘেটোর মতো রাখা হবে, এই অবস্থা স্বীকার না করে তারা শুধু শুধু উত্তপ্ত করে, তাদের অবস্থা না বুঝে সেই হিসাবে তাদের উপরে দায়িত্ব বর্তায়। কিন্তু এই যে ব্রুটালিটির দুটো দিক আছে, আজকে ইসরায়েল সেখানে যেগুলো করছে সেটা আমরা দেখছি, ইতিমধ্যে 1200 বেশি লোক মারা গেছে, কিন্তু আমি সারা মুসলিম বিশ্বে তথাকথিত এই যে আপনার চরমপন্থী একগুলো গোষ্ঠী, যেমন তার আগে আসেন সেকুলার রাষ্ট্র ছিল সিরিয়া, সেখানে সেই রাষ্ট্রের বিরুদ্ধে অন্য সেকুলার ফোর্সরাই মূলত আন্দোলন শুরু করেছিল, তাদেরকে দমাতে গিয়ে রাষ্ট্রের অর্ধেক ধ্বংস করে দিয়েছে সেখানকার ডিক্টেটর আসাদ এবং তার বাহিনী, এবং লক্ষাধিক লোক মেরে ফেলেছে। এরপর চরমপন্থী একটা ইসলামিক গ্রুপ সেখানে মাঠে নেমেছে, আগে এক গ্রুপ নেমেছিল, এখন আরো চরমপন্থীরা নেমেছে, নেমে এরা হত্যাযজ্ঞ চালাচ্ছে। পাকিস্তান বাংলাদেশে আমাদের 71 মুক্তিযুদ্ধের সময় লক্ষ লক্ষ লোক মেরে ফেলেছিল, বোকো হারাম নামে একটা লোক আফ্রিকায় তারা লোক মেরে চলেছে, মহিলাদেরকে ছাত্রীদেরকে অপহরণ করে নিয়ে যাচ্ছে। ইসলামী তো টেররিস্ট পাকিস্তানে আফগানিস্তানে সর্বত্র, আজকে ইসলামের নামে সারা পৃথিবীতে, এখানে ইসরায়েলকে আমরা নিন্দা করতে পারি কিন্তু পাশাপাশি ওই চিত্রটিও দেখা দরকার, এই এই যে ইসলামের নামে সারা বিশ্বে যে আপনার এক্সট্রিমিজম হচ্ছে এটার বিরুদ্ধে সমস্ত মুসলিম বিশ্বের নেতাদের মধ্যে টনক নড়া উচিত। আচ্ছা, এই মধ্যপ্রাচ্যের ব্যাপারে আরেকটি কথা উল্লেখ করা উচিত, ইজিপ্টে একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে হটিয়ে সেখানে মিলিটারি ডিক্টেটরশিপ, এখন তথাকথিত নির্বাচন করে ক্ষমতা এসছে সিসি নামে এক লোক জেনারেল। আচ্ছা, সেটার প্রতি সৌদি আরব মানে শরীফ আইনি হারামাইন মানে পবিত্র দুই শহর, দুই কাবা শরীফ এবং মদিনার রক্ষণাবেক্ষণের দায়িত্ব যাদের কাস্টোডিয়ান, সেই রাজ পরিবার ওই ডিক্টেটরশিপকে সমর্থন দিয়েছে, এবং সেই ডিক্টেটরশিপ আবার মুসলিম ব্রাদারহুডের সাথে সংশ্লিষ্ট বলে হামাসেরও বিরুদ্ধে, ফলে তারা সেখানে যাতায়াতের জীবিত যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছিল এই 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 সিসি সরকার। এখন এই কয়েকজন 50-60 জন লোককে, আহত লোককে সেখানে চিকিৎসার সুযোগ দিয়েছে, কিন্তু সাপ্লাইটা খুব একটা যেতে দিচ্ছে না, ফলে মধ্যপ্রাচ্যের মুসলমান দেশগুলো যে এদের কাউকে তো মানে সমর্থন দিচ্ছে, এদের প্রতি কিছু মানে পুরা মানে প্যালেস্টাইনি সমস্যার সমাধানের ব্যাপারে কোনো রোল অ্যাপ্লাই করছে না, একটা ভয়ঙ্কর অবস্থার ভিতরে আছে। তো আমি এটা অ্যাগেইন আমি বলবো যে পরিস্থিতি মেনে নিয়ে বর্ষতা স্বীকার করে মানবেতর একটা মানে অলমোস্ট প্রিজনের মতো নিজেদেরকে মনে করে যে আমাদের আর কোনো অধিকার নেই, এটা মেনে নিয়ে তারা চুপচাপ থাকলে তাদের উপরে সম্ভবত আর অত্যাচার হতো না। কিন্তু আমার মনে হচ্ছে এই সমস্যার শান্তিপূর্ণ সহ অবস্থানের যে কথা বলা হচ্ছে, ইটস এ জোক, এটা হতেই পারে না, এটা একটা ওদের টার্ম হচ্ছে, আগ্রাসীদের দখলকারীদের কথা, এটা শান্তিপূর্ণ সহবস্থান যেটা হওয়া উচিত। এখন আমরা পরিস্থিতি সবাই যেটা বুঝেছে, এখন যেটা হতে হবে, এরা এই আলাদা রাষ্ট্রের দাবি তুলে ফেলা উচিত, তুলে যে আমরা একই রাষ্ট্র হব। তখন দেখা যাবে মজাটা কোথায় যায়। সবাই মিলে ওই একই রাষ্ট্রের অন্তর্গত দাবি তুললে যে আমরা ওইটা ভুলে গেলাম, তখন নতুন মজা শুরু হবে। আমার ধারণা এই 10-20 বছর বা আরো কম সময়ের ভিতরে সেই দিকে পরিস্থিতি যেতে পারে হয়তো।
ধন্যবাদ সৈয়দ মোহাম্মদুল্লাহ। ডক্টর ইফতেখার আহমেদ, আমি আপনার কাছে আসছি, তার আগে আমাদের একজন কলার আছেন, আশরাফুল ইসলাম। হ্যালো।
জি, আমি আশরাফুল ইসলাম বলছি। কি যে আমার প্রশ্নটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে এই সংঘাতময় পরিস্থিতির জন্য দায়ী কোন দেশ?
আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ডক্টর ইফতেখার আহমেদ।
সদ্য মাহমুদুল্লাহ ভাই যেটা বললেন যে একটি স্বাধীন রাষ্ট্রের ব্যাপার, সেই স্বাধীন রাষ্ট্র নিয়ে আলোচনা করেই কিন্তু দুরাষ্ট্রদের সমাধান, সেটা আমরা ক্যাম্প ডেভিড যে আলোচনা 2000 সালে, এবং সেই দুরাষ্ট্র মধ্যে সমস্যার সমাধান করতে হবে এই বিষয়ে কিন্তু মোটামুটি একটা ঐক্যমতে বিশ্বে পৌঁছে গেছে। আমি কিন্তু আমার আলোচনায় সেখানেই কেন্দ্রীভূত করতে চাচ্ছি, কিন্তু সে আলোচনাটা আজকে এরপর খুব বেশি দূর আগায় নাই। ইসরায়েল, দুঃখিত, যে প্যালেস্টাইন পূর্ণাঙ্গ রাষ্ট্রের মর্যাদা না পেলেও কিছু কিছু ক্ষেত্রে রাষ্ট্রের কিছু মর্যাদা তারা অলরেডি পেয়ে গেছে। সুতরাং আজকে প্যালেস্টাইনে যে জিনিসটা করা উচিত সেটা হচ্ছে সেই আলোচনাটাকে আরো সামনে নিয়ে যাওয়া, বা আন্তর্জাতিক বিশ্বের ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করে একটি স্বাধীন প্যালেস্টাইনি যে রাষ্ট্র, এখন দুটো আলাদা স্বাধীন রাষ্ট্র সেই রাষ্ট্র কাঠামোর মধ্যে নিয়ে আসা। আমি সেটা কিন্তু আমি বলতে চাচ্ছিলাম যে শান্তিপূর্ণ সহাবস্থান দুটো স্বাধীন রাষ্ট্রের মধ্যে। আমরা যদি 50 বা 60-এর দশক দেখি, সেখান থেকে কিন্তু যে প্যালেস্টাইনের যে আন্দোলন একটি স্বাধীন রাষ্ট্র ব্যাপারে, সেটা কিন্তু অনেক দূর এগিয়ে এসছে, অনেক দূর এগিয়ে গেছে। সুতরাং শান্তিপূর্ণ সহাবস্থান না করে শুধুমাত্র সামরিক উপায়ে আমি আমার সমস্যার সমাধান করব, সেটি কিন্তু এক ধরনের কাল্পনিক চিন্তা বলি আমার মনে হয়। আর দ্বিতীয় যদি কথা হচ্ছে, আন্তর্জাতিক রাজনীতিতে একটি টার্ম আছে, সেটিকে বলা হয় স্মল স্টেট রিয়েলিটি। আমরা অন দ্য পেপার যে সমস্ত রাষ্ট্রের সমান অধিকার আছে, কিন্তু আমরা যদি বাস্তবে দেখি যে সেখানে আন্তর্জাতিক রাজনীতি কিন্তু সমস্ত রাষ্ট্রের কিন্তু ইকুয়াল পাওয়ার নেই। সুতরাং যে সমস্ত রাষ্ট্র অর্থনৈতিকভাবে বা সামরিকভাবে দুর্বল, তাদেরকে যে জিনিসটার উপর নির্ভর করতে হয় সেটি হচ্ছে যে কূটনৈতিক তৎপরতা। স্মল স্টেটগুলি, আপনি যে কোনো অঞ্চলেই দেখেন কত সাকসেসফুলি ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশন করতে পারছে, এবং সেই ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশনের মাধ্যমেই সে কিন্তু তার ন্যাশনাল ইন্টারেস্টকে আন্তর্জাতিক রাজনীতিতে সার্ভ করতে পারে। এবং যে সমস্ত ক্ষুদ্র রাষ্ট্র বৃহৎ রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক প্রক্রিয়া সমস্যার সমাধান করতে গিয়েছে, তারা কিন্তু আমরা গত 50 বা 100 বছর ইতিহাসে দেখি তারা কিন্তু কখনোই সফল হয় নাই। আজকে গ্রাউন্ড রিয়েলিটি হচ্ছে ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে দুটি অসম সামরিক শক্তি। এখানে যদি কেউ চিন্তা করে যে সামরিক শক্তির মাধ্যমে আমি আমার সমস্যার সমাধান করব, তাতে যেটা হচ্ছে যে সাধারণ নিরীহ নারী পুরুষ শিশু, আমরা দেখেছি গত 50 বছর ধরে তারাই হচ্ছে সবচেয়ে বড় ভিকটিম। এবং সেই রিয়েলাইজেশন থেকে আমরা যেটা দেখি যে প্যালেস্টাইনে কিন্তু হামাস কিন্তু প্যালেস্টাইনের মেজরিটি অংশকে রিপ্রেজেন্ট করছে না, সেখানে কিন্তু আরেকটি বড় সংগঠন রয়েছে যেটা ফাতা, যেখানকার যেটাকে রিপ্রেজেন্ট করতেন ইয়াসির আরাফাত। এবং ফাতার যে রাজনৈতিক দর্শন, যে গণতান্ত্রিক রাজনৈতিক দর্শন, তার সাথে কিন্তু হামাসের একটা মতবিরোধ রয়েছে। হামাস চাচ্ছে সেখানে একটা মৌলবাদী রাষ্ট্র কাঠামো গঠন করতে। তো যাই হোক, মূল আলোচনায় ফিরে আসি, সেটি হচ্ছে যে আজকে যে বাস্তবতা সামনে এসছে, এবং মোহাম্মদুল্লাহ ভাই অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন যে গণহত্যা যে শুধুমাত্র ইসরায়েল এবং প্যালেস্টাইন হচ্ছে তা তো না, আজকে আমরা পুরো মধ্যপ্রাচ্যব্যাপী দেখছি। আজকে সিরিয়াতে প্রায় 1.5 লক্ষ মুসলমানকে হত্যা করা হয়েছে, বা 1.5 লক্ষ সিরিয়াবাসীকে হত্যা করা হয়েছে। ইরাকে এক ধরনের গণহত্যা চলছে, যে সমস্ত এলাকায় ISI ক্ষমতা মানে দখল করে নিয়েছে। সুতরাং পুরো বিষয়টা অত্যন্ত জটিল আকার ধারণ করেছে, কিন্তু সমস্ত বিষয়ে আজকে সমস্ত পক্ষকে যে কোনো ভাবেই হোক আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ বের করতে হবে। আমরা যদি সামরিক ভাবে সমস্যা সমাধানের চিন্তা করি, সেটি সমস্যাকে শুধু আরো বাড়াবে।
ধন্যবাদ। আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে, আর আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। এবং আপনারা শ্রোতারা যারা প্রশ্ন করতে চান, তারা এই নম্বরে ফোন করুন, 202-619-3062। এবারে আপনারা যে অনেকে যারা ফেসবুকে প্রশ্ন করেছেন, তা সেটা একজনের নাম উল্লেখ করছে, তাপস প্রামাণিক, আপনি লিখেছেন যে এর ফল কি আবার ঠান্ডা লড়াইয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে? সাইদ মোহাম্মদুল্লাহ, আপনি কি মনে করেন যে এটা থেকে অন্যান্য দেশ জড়িয়ে যাবে এবং ঠান্ডা যুদ্ধের দিকে যেতে পারে?
কখন যে কোন পরিস্থিতি থেকে, যেমন প্রথম মহাযুদ্ধ ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে হয়েছিল, হওয়ায় তা বলা মুশকিল। কিন্তু এটার জন্য ঠান্ডা লড়াই হবে তা না, কিন্তু পরিস্থিতি মধ্যপ্রাচ্যে উত্তপ্ত হওয়া এবং পরিস্থিতি মধ্যপ্রাচ্যের আরো ঘোলাটে করা এবং মানে ঘোলা পানিতে মাছ শিকার ও চক্রান্ত, এগুলো সব হচ্ছে। ফলে এই যে সমস্ত শক্তি মধ্যপ্রাচ্যে, এই যে চরমপন্থীরা, ইসলামিক চরমপন্থীরা নানা দেশে সমস্যার সৃষ্টি করছে, তাদের অস্ত্র শস্ত্র সমর্থন ইত্যাদি আবার আমাদের গণতান্ত্রিক পশ্চিম তথা পশ্চিমা বিশ্ব, রাশিয়া না চায়না না এরাই সাপ্লাই দিয়ে থাকে। এদের গঠনে এদের নানাভাবে এদেরকে অতীতে এখন সাপ্লাই দিচ্ছে, যাই হোক। কিন্তু অন্যরা আমাকে উস্কানি দিলেই আমি খারাপ পথে চলে যাব, আমি চরমপন্থী হব, আমি হত্যাকারী হব, এটা কোনো মতে সমর্থনযোগ্য নয়। আর এই যে এগেইন প্যালেস্টাইন রাষ্ট্র, এখানে রাষ্ট্র তারা কখন হতে দেবে না। কয়েক বছর আগে নিউজ পত্রিকা তো এখন নেই, সেখানে একটা খুব ইন্টারেস্টিং কভার স্টোরি ছিল যে নেতানিয়াহু কোনো অবস্থায় দেবে না। তার বাবা তখন 99 বছর বয়স্ক বাবা, উনি এটার তীব্র বিরোধী, এবং তার সন্তান ইনি কোনো অবস্থাতেই সেটা করতে দেবেন না, তিনিও বাবার মতই পোষণ করেন। এক দুই নম্বর, ইনি আগে একবার প্রধানমন্ত্রী ছিলেন, এবং এই যে ক্লিন্টনের আমলে তিনি একবার প্রধানমন্ত্রী ছিলেন। অসলো এগ্রিমেন্ট থেকে, ক্যাম্প ডেভিড এগ্রিমেন্ট থেকে যতগুলো চুক্তি হয়েছে, কোনো একটা চুক্তি তারা বাস্তবায়ন করে নাই। জাতিসংঘের যে প্রথম 67 সালের যুদ্ধবিরতির পরে যে 267 না কত যেন রেজুলিউশন নম্বর, সেটাকে তারা অনবরত ভায়োলেট করেছে, পাত্তাই দেয়নি। এবং ইসরায়েল আন্তর্জাতিক কোনো চুক্তি, জাতিসংঘের কোনো চুক্তি বা কোনো কিছু তারা অগ্রাহ্য করলে, ভায়োলেট করলে, মানে উপেক্ষা করলে তার ব্যাপারে কোনো বক্তব্য নেই, তাকে কেউ নিন্দাও করে না। তারা পৃথিবীতে বোধ হয় একমাত্র রাষ্ট্র আমার জীবনকালে আমি দেখছি এই রকম, এমনকি কোনো সুপার পাওয়ার করতে পারেনি, তারা চরমভাবে উপেক্ষা করে চলেছে কোনোভাবে। এবং সেখানে অধিকৃত এলাকার ব্যাপারে আন্তর্জাতিক যে নিয়ম নীতি আছে, সেখানে তারা বসত স্থাপন করতে পারবে না, তারা অনবরত বসত স্থাপন করে চলেছে। এবং খালি তা না, প্রতিনিয়ত তারা এই যে পশ্চিম উপত্যকার কথা বলা হল, সেই অঞ্চলে তারা প্রতিনিয়ত জায়গা দখল করছে, লোকদেরকে উৎখাত করছে, এবং সেখানে তাদের মানে নতুন নতুন বাড়িঘর সেটেলমেন্ট যেটা তারা বলে বানাচ্ছে। ফলে আমি যেটা মনে করি, এই অবস্থা দীর্ঘদিন সম্ভবত, এটা একটা অসম ব্যাপারে সম্পর্কে বিজ্ঞ আলোচক অপর আলোচকের সাথে আমি এক পুরোপুরি একমত। ফলে এরা এই উস্কানি এগুলা করে জনসাধারণের দুর্ভোগ না বাড়িয়ে এই একেবারেই বর্ষতার নত জানো অবস্থা স্বীকার করে নেওয়া উচিত, এক সেভাবে বিহেভ করা, অন্যতুবা তারা সোজাসুজি এই দুই রাষ্ট্রের এই জিনিসটাই চিনতে ওই দুই ছেড়ে দেওয়ার, কোনোদিন প্রকৃত দুই রাষ্ট্র কখনো হতে দেবে না। এটা একটা জোকের মতো তারা আলোচনার নামে এই হানান আশরাফি এটা বারবার বলেছেন, ফরমার প্রাক্তন রাষ্ট্র আমেরিকার রাষ্ট্রপতি কার্টার এই সম্পর্কে বই লিখেছেন। তো ফলে পশ্চিমেরও অনেকে বই লিখেছেন, এখানকার বই পুস্তক থেকে, এখানকার তথ্য থেকে, এখানকার ম্যাগাজিন থেকে, এখানকার আলোচনা থেকে, ওদের নারকদের আমরা কি ভয়ঙ্কর একটা অবস্থা আমরা বুঝবো। ফলে এটা মেনে নিতে পারে এক বর্ষাতের অবস্থা, প্রিজনের অবস্থা, অথবা দ্বিতীয় যেটা মেনে হবে হওয়া উচিত সেটা হচ্ছে এই দুই রাষ্ট্রের ধারণাটাই টোটালি বাদ দিয়ে দেওয়া, বলে যে না চাই না, আমরা একই রাষ্ট্র, এই অঞ্চলে ওরাও আছে আমরাও আছে, আমরা তখন নতুন মজা শুরু হবে।
ধন্যবাদ সৈয়দ মাহমুদুল্লাহ। ডক্টর সাইদ ইফতেখার আহমেদ, উনি যে তাপস প্রামাণিক যে প্রশ্নটা করেছেন যে ঠান্ডা লড়াইয়ের সম্ভাবনা আছে কিনা, এর জন্য আপনি কি মনে করেন?
ঠান্ডা লড়াই যেটি শুরু হয়েছিল, যে কনসেপ্টটা যেখান থেকে এসেছিল, সেটি হচ্ছে যখন সোভিয়েত ইউনিয়ন সহ বেশ কিছু দেশে একটা সমাজতান্ত্রিক ব্যবস্থা চালু ছিল, তখন সোভিয়েত ইউনিয়ন বা আজকে তার উত্তরাধিকার যে রাশিয়া বা রাশিয়ান ফেডারেশন, সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আদর্শগত যে একটা লড়াই ছিল আন্তর্জাতিক পরিমণ্ডলে, এবং সে লড়াইয়ের একটা তৃতীয় ফ্রন্ট ছিল মূলত আমরা যাদেরকে বলি তৃতীয় বিশ্ব উন্নয়নশীল দেশ, সেখানে বিভিন্ন সংকটে দুটো বৃহৎ রাষ্ট্র দুটো পক্ষকে সমর্থন দিত, সেটাকে আমরা মোটামুটি ঠান্ডা যুদ্ধ বলি। সুতরাং এবং আজকে আবার আরেকটি ঠান্ডা যুদ্ধ শুরু হবে কিনা বিশেষজ্ঞদের মধ্যে সেই বিষয়ে আলাপ আলোচনা বিতর্ক হচ্ছে, এবং সেটি কিন্তু ইসরায়েল বা প্যালেস্টাইনকে কেন্দ্র করে নয়, সেটি হচ্ছে যে আজকে যে রাশিয়ার আবার অর্থনৈতিক এবং সামরিকভাবে যে পুনরুত্থান, সামরিক শক্তি হিসাবে এবং অর্থনৈতিক শক্তি হিসাবে এবং আন্তর্জাতিক বিশ্বে যে রাশিয়ার যে ভূমিকা, এবং প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নের যে ভূমিকা, রাশিয়া বেশিরভাগ ক্ষেত্রে, সর্বক্ষেত্রে নয়, বেশিরভাগ ক্ষেত্রে তার বিপরীতমুখী ভূমিকা পালন করছে বা পালন করবার ফলে, বিশেষ করে যেমন সিরিয়া প্রশ্ন, ইরান প্রশ্নে বা ইউক্রেনে বা অন্যান্য জায়গাতে, অনেকে মনে করছেন যে তাহলে কি আবার আমরা সেই স্নায়ুযুদ্ধের অবস্থায় ফিরে যাব কিনা, এবং সে ধরনের একটি আলাপ আলোচনা আন্তর্জাতিক রাজনীতি যারা বিশেষজ্ঞ তাদের মধ্যে শুরু হয়েছে, এবং সেটা কখনোই প্যালেস্টাইন বা ইসরায়েল ইস্যুকে নয়, তবে যেটা হবে
মধ্যপ্রাচ্যের তো অন্যান্য দেশও আছে যেটাকে ঘিরে সেটা হতে পারে, তাই না?
হ্যাঁ, সেটাকে ঘিরে হতে হবে। সুতরাং প্যালেস্টাইন এবং ইসরায়েল যে সংকট, যেহেতু স্নায়ুযুদ্ধের মূল বিষয়টা ছিল দুটো রাষ্ট্র দুটো বিপরীতমুখী অবস্থান, সুতরাং সে ধরনের যে স্নায়ুযুদ্ধের অবস্থা তৈরি হলে ইসরায়েল এবং প্যালেস্তাইন ইস্যুতেও আমরা দেখব যে দুটো রাষ্ট্র দুটো দিকে অবস্থান নিয়েছে, কিন্তু সেটা শুধু ইসরায়েল বা প্যালেস্তাইনকে ঘিরে নয়, সেটা রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে ইন্টারাকশন, সেটাকে ঘিরে খুব নিকট ভবিষ্যতে এই ধরনের স্নায়ুযুদ্ধের অবস্থা দাঁড়াতে পারে।
ধন্যবাদ। আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে, আর আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় মধ্যপ্রাচ্য পরিস্থিতি। আর শ্রোতারা যারা আমাদের টেলিফোন করতে চান এবং এই অনুষ্ঠানে প্রশ্ন রাখতে চান, তারা এই নম্বরে ফোন করুন 2026193062। এবারে আমরা আরেকটি প্রশ্ন নেব। হ্যালো,
আমি দেবাশিস ঘোষ কুশমন্ডি, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত থেকে বলছি। বর্তমানে মধ্যপ্রাচ্যে যে সংকট সৃষ্টি হয়েছে, সেখানে যে লড়াই চলছে ফিলিস্তিনি এবং ইসরায়েলের মধ্যে, তা একদিকে যেমন কাম্য নয়, কিন্তু সেই সংকট থেকে বেরিয়ে আসারও কোনো উপায় আমরা দেখতে পাচ্ছি না। এর কারণ কি বহির্বিশ্বের কোনো কারণ থাকতে পারে যার দ্বারা এরা পরিচালিত হচ্ছে, বা এদের নিজেদের মধ্যেকার কোনো কারণ কি আছে যার জন্য এটা ঘটছে, এটাই আমার জানার বিষয়।
দেবাশিস, খুব ধন্যবাদ প্রশ্ন করার জন্য। তিনি যেটা বলতে যাচ্ছেন দেবাশিস খুব, যে সংকটের সমাধান বা অবসান তিনি দেখতে পাচ্ছেন না, তার প্রশ্ন হচ্ছে যে বহির্বিশ্বের কি কোনো কারণ আছে, তারাই কি এটা পরিচালনা করছে, না তাদের নিজেদের মধ্যে গন্ডগোলের কারণে এটা হচ্ছে। সৈয়দ মোহাম্মদুল্লাহ,
এখন ওখানকার পরিস্থিতি শেষ পর্যন্ত যেটা হবে, আরো কিছু কিলিং হবে, তারপরে ওখানে এক ধরনের একটা যুদ্ধবিরতি হবে, আগে হোক পর হোক, এখন এই এক দু চার দিনের ভিতর হোক, সপ্তাহ দুয়েক পরে হোক, হবে হয়তো আরো কয়েকশো লোক বা কয়েক হাজার প্যালেস্টাইনি মারা যাবে, দু চারজন আরো ইসরায়েলিও মারা যেতে পারে, যুদ্ধবৃত্তি একটা হবে, এক ধরনের অশান্ত যুদ্ধবিরতি, তাতে যে শান্তি হবে তা নয়, যুদ্ধবিরতি এই এক ধরনের একটা হতে হবে শেষ পর্যন্ত। আর বাইরের প্রভাব অবশ্যই আছে। প্রথম কথা হচ্ছে যে ইসরায়েল রাষ্ট্র যেটা সৃষ্টি হয়েছে, তাদের উপরে যে অমানবিক অত্যাচার হিটলার করেছে, গণহত্যা করেছে, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন লোক তাদের মেরে ফেলেছে, কোন মানুষ যার ধমনীতে ন্যূনতম মানবতা আছে, ওই সমস্ত চিত্র দেখলে, ওই সমস্ত ভিডিও দেখলে তার সে মুগ্ন হয়ে পারে না। সেই ঘটনার পরে তাদের মানে ধর্ম যেখান থেকে এসেছিল সেই জায়গায় তাদেরকে একটা আবাসভূমি করে দিল ব্রিটেন, এটা প্রথম এটার জন্য দায়ী। তো যাই হোক, সেটা দীর্ঘ ইতিহাস, আমি যাবো না, ব্যাকগ্রাউন্ড আমরা অনেকেই জানি কি সেটা করে দিল, এবং সেটা আরেকটা জনগোষ্ঠীকে উৎখাত করার ফলে, এবং সেটা ওই জনগোষ্ঠীর যে যারা এই ধরনের নিধন যজ্ঞের শিকার হলো, পরবর্তীতে অনেক ডকুমেন্ট আছে, সেগুলা সাইট এখানে যদি কয়েক ঘন্টার আলোচনা হতো, একটার পর একটা ডকুমেন্ট উল্লেখ করা যেত, কিন্তু সেইসব এদের প্রতি ভালোবাসা বা মায়ার কারণে ওখানে রাষ্ট্রটা করে দেয়নি পশ্চিমা সাম্রাজ্যবাদীরা। তারা করেছে তাদের নিজেদের স্বার্থে, যে মধ্যপ্রাচ্যের তেলের অঞ্চলে, মুসলমানদের অঞ্চলে
তাদের নিজেদের প্রতিভু হিসাবে একটা শিখণ্ডী রাষ্ট্র তারা কায়েম করবে এবং তারা কন্ট্রোল করবে। সেই জন্য এই রাষ্ট্রটি নিজেদেরকে এতটা শক্তিশালী করেছে এবং পারমাণবিক অস্ত্র সজ্জিত হয়ে গেছে, তারা নিজেরও এটা বোঝে যে ওরা ওদের স্বার্থে আমাদেরকে বানিয়েছে, কিন্তু আমাদেরকে নিজের শক্তিতেই নিজেদেরকে অঞ্চলে প্রচন্ড শক্তিশালী হতে হবে। ফলে এখন পৃথিবীর সম্ভবত তৃতীয় মানে প্রধান সামরিক শক্তিতে পরিণত হয়েছে এই রাষ্ট্রটি, যাই হোক। তো ফলে এখানে অশান্ত পরিস্থিতি থাকবে এবং আমি যেটা বারবার উল্লেখ করছি, এরা ওই বর্ষতা স্বীকার যদি করে সেটা একটা হতে পারে যে কোনো আন্দোলন করবো না, কিছু করবো না, আলোচনার নামে এখানে কিছু হবে বলে আমি মনে করি না। এইটা বছরের পর বছর এই ধরনের চলবে, তারপরে এদের উপরে দোষ দেবে। আপনার ওই বাঘ যেরকম হেয়ার কে খরগোশ কে দোষ দিয়েছে পানি গোলার জন্য, সেরকম করবে, করে করে কিছুই হবে না। এদের আষ্টেপৃষ্টে আরো মানে আরো অবরুদ্ধ করা হবে, যেতে হবে এক রাষ্ট্রের দিকে গেলে, তখন যদি পরিস্থিতির কোনো বদল হয়েছে তখন একটা দেখা যেতে পারে যে আমরা আর এই রাষ্ট্রের দুই রাষ্ট্রের দাবি তুলে দিয়ে যে না আমরা এক রাষ্ট্রেই থাকবো, এই দিকে গেলে।
ধন্যবাদ। আমাদের ডক্টর আহমেদ, আপনার কাছে যাওয়ার আগে আরেকটি কল আছে, ফাহিম মোহাম্মদ ফাহিম শাহরিয়ার রংপুর থেকে। হ্যালো।
হ্যালো,
হ্যাঁ বলুন।
জি জি, আমি জানতে চাচ্ছিলাম যে এই ফিলিস্তিনি এখানে যে নারী শিশুদের হত্যা করা হচ্ছে, মানুষ হত্যা করা হচ্ছে, তা এটা কি ইসরায়েল এবং ফিলিস্তিন সংলাপের মাধ্যমে এটাকে বন্ধ করতে পারে না, মানে একদম স্থায়ীভাবে এই যুদ্ধটা কি বন্ধ করা যায় না?
ধন্যবাদ মোহাম্মদ ফাহিম শাহরিয়ার প্রশ্ন করার জন্য। ডক্টর সাইদ ইফতেখার আহমেদ,
উনি যেটা বলতে চাচ্ছেন যে সংলাপের মাধ্যমে বন্ধ করা যায় কিনা, এবং সেটিকে পুরো আমি জোর দিতে চাচ্ছি যে সংলাপ হয় সংলাপ অথবা আরেকটি বিকল্প পথ হচ্ছে সামরিক ব্যবস্থা। এবং সামরিক ব্যবস্থা তো আরব ইসরায়েলের মধ্যে অনেক যুদ্ধই হয়েছে, আমরা প্রাণহানি দেখেছি, কিন্তু কোনো সমস্যার কিন্তু সমাধান হয়নি। 1947 সাল থেকে ইসরায়েল রাষ্ট্রটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আরব বিশ্বের সাথে কিন্তু নানানভাবেই, শুধু যে প্যালেস্টাইনের সাথে তা তো নয়, অন্যান্য আরব বিশ্বের সাথে নানা সংঘাতের মধ্যে দিয়েই ইসরায়েল এবং অন্যান্য আরব বিশ্বের মধ্যে নানা ধরনের সামরিক সংঘাত আমরা দেখেছি। সুতরাং আমি এখনো মনে করি যে একমাত্র সংলাপ এবং সংলাপের মধ্যে দিয়েই একটি সমস্যার সমাধান সম্ভব। শুধুমাত্র সামরিক পন্থার উপর নির্ভর করে পৃথিবীতে কোনো সমস্যার সমাধান করা সম্ভব নয়। এটি সাময়িকভাবে করা যেতে পারে, কিন্তু সেটি বারবার সামনে চলে আসবে। আর আরেকটি, যিনি এর আগের প্রশ্নকর্তা প্রশ্ন করেছিলেন যে অন্যান্য দেশের ভূমিকা আছে কিনা, ইসরায়েল প্যালেস্টাইনের এই মুহূর্তে যে যুদ্ধ, এটিতে বাইরের শক্তির ভূমিকাটা এখানে গৌণ, সেখানে ইসরায়েল সেখানে মুখ্য ভূমিকা পালন করছে, এটা তো পরিষ্কার। তবে যেটি জিনিসটা আমরা দেখছি যে মধ্যপ্রাচ্যের যে আরব দেশগুলো, তার এক ধরনের নীরবতা এবং আমরা যে ধরনের প্রতিবাদ বিক্ষোভ দেখেছি, বা সেগুলি কিন্তু মূলত পশ্চিমা বিশ্বে দেখেছে, পশ্চিমা বিশ্বের সিভিল সোসাইটিকে আমরা সক্রিয়তা দেখেছি, আরব বিশ্বে গণতন্ত্রের অভাবের ফলে যেটা দেখছি এবং স্বৈরতান্ত্রিক অথবা রাজতান্ত্রিক শাসনের ফলে আরব বিশ্বে কিন্তু আমরা সিভিল সোসাইটিকে তেমন ভাবে মুভ করতেও দেখিনি, বা আরব বিশ্বের যারা নেতৃবৃন্দ আছেন তারা কূটনৈতিক পন্থায় বা অন্য পন্থায় সমস্যার সমাধানে কোনো জোরালো ভূমিকা রাখতেও তারা ব্যর্থ হয়েছে বা ততটা উৎসাহিত নয়। সুতরাং এক্ষেত্রে অন্যান্য দেশের যে ভূমিকা রয়েছে সেটা আমি মনে করি তাদের নীরবতাটাই এই যুদ্ধটাকে আরো প্রলম্বিত করছে এবং সমস্যাকে আরো জটিল করে তুলছে বলে আমার কাছে মনে হয়।
ধন্যবাদ। আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের দুজন বিশেষ অতিথি হচ্ছেন ডক্টর সাইদ ইফতেখার আহমেদ এবং সৈয়দ মোহাম্মদুল্লাহ। আমরা এবার আরেকটি প্রশ্ন নেব। হ্যালো,
মধ্যপ্রাচ্যে যে একটা বড় ধরনের সংঘাত চলছে, এই সংঘাত মানে এড়াতে বা সমাধান করতে সবচেয়ে কোন দেশটি মানে মুখ্য ভূমিকা বা মৌলিক ভূমিকা পালন করতে পারে? আর আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, মধ্যপ্রাচ্যের যে একটা দেশ ইসরায়েল, এই দেশটি কি মানে মধ্যপ্রাচ্যে বেশি মানে দুর্ঘটনা এই ধরনের কিছু ঘটাতে মানে চাচ্ছে, মানে এটা এরা কি সমাধান চাচ্ছে না মানে কি সংঘর্ষই চাচ্ছে? মাননীয় মানে চলেন এগুলো অতিথি আছে, অতিথিবৃন্দের কাছে আমার এই প্রশ্ন আর কি। তারা
মানিক মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। তিনি যেটা জানতে চাচ্ছেন যে মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে কোন দেশ সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করতে পারে, আর তিনি আরো বলছেন যে ইসরায়েল কি সমাধান চায় না শুধু সংঘাতই চায়। আমি প্রথমেই যাচ্ছি সৈয়দ মাহমুদুল্লাহর কাছে।
যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারে এটা মানে থিওরিটিক্যালি আমরা জানি, কিন্তু যুক্তরাষ্ট্র বললে কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি সেই দেশের প্রধানমন্ত্রীকে ফোন করে মানে অবিলম্বে কোনো শর্ত ছাড়া যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন, সেটাকে তারা পাত্তাই দেয়নি, একে টোটালি কমপ্লিটলি উপেক্ষা করেছে, এবং তারা বলছে তারা চালিয়ে যাবে তাদের এখানে যে আগ্রাসন সেটার উদ্দেশ্যগুলো সফল না হওয়া পর্যন্ত। এবং এই যে নারী শিশুরা যে সমস্ত জায়গায় আশ্রয় নিয়েছে সেগুলোর উপরে অবলীলায় তারা বোমা বর্ষণ করছে, এবং বোমা বর্ষণ করার পরে তারা আবার বলে যে না ওটা ঠিক ওখানে হয়নি, অ্যাক্সিডেন্টালি একটা পড়েছে, অথবা ওরা নিজেদের ওটা ফাটিয়ে আমাদের উপরে দোষারোপ করছে। এইরকম জাতিসংঘের যে আশ্রয় শিবির গুলো সেগুলোতে বেশ কয়েকটাতে মানে আক্রমণ হয়েছে এবং কয়েকটা লোক মারা গেছে। এই আজকেও লেটেস্ট খবর আরেকটা স্কুলে বেশ কিছু মারা গেছে আশ্রয় শিবিরে, সেখানে কয়েক হাজার লোক আশ্রয় নিয়েছে, একেবারে মানে সেটা একটা ভয়ঙ্কর অবস্থা। ফলে পরিস্থিতি কি সেখানে ভয়াবহ, কিন্তু এই পরিস্থিতির কি সমাধান আমি জানি না। যেটা বলছি যেটা উনি জানতে চেয়েছেন, যুক্তরাষ্ট্র চাপ দিতে পারেনি আবেদন জানিয়েছে। যুক্তরাষ্ট্রের আসলে চাপ দেবার বিশেষ করে ওবামা যে কোনো কারণে হোক অন্য রাষ্ট্রপতিদের যেরকম ক্ষমতা ছিল যে ইসরায়েলের ব্যাপারে সম্ভবত তার সেটা নেই, সেটারও অনেক ঐতিহাসিক কারণ আছে। আমি আর সেসব ব্যাখ্যা যাব না, সেগুলো অনেক সেনসিটিভ ব্যাপার, কিন্তু তাকে উপেক্ষা করা হচ্ছে, অগ্রাহ্য করা হচ্ছে। তিনি বহু চেষ্টা করেছিলেন একটা আলাপ আলোচনা চালু করার জন্য, সেটা কোন পররাষ্ট্রমন্ত্রী দেশের তারা সেটাকেও তেমন গুরুত্ব দেয়নি, পাত্তা দেয়নি, নানা অজুহাতে সেটা বাতিল করে দিয়েছে। তো ফলে ওখানে আলাপ আলোচনার কোন সুযোগ আছে আমার মনে হয় না, সামরিক শক্তি নাই এইটা বুঝে এই সমস্ত ইরিটেন্ট ক্রিয়েট না করে চুপচাপ থাকা উচিত। কিন্তু আমি এই আমাদের যারা কলার আপনাদের তারা বারবার এটা বলছেন, আমি বুঝি মুসলমানদের মনে খারাপ লাগছে, কিন্তু মুসলমান বিশ্বে যে সমস্ত হত্যাযোগ্য হচ্ছে, এই যে পার্শ্ববর্তী ইজিপ্ট সেখানে তো মুসলিম ব্রাদারহুডের প্রায় 2000 লোককে পাখির মতো মেরে ফেলেছে এই এখনকার যে ডিক্টেটর।
আমাদের হাতে সময় এখন কম, আমাদের আরেকজন কলার আছেন লাইনে। হ্যালো,
আমি হ্যালো নমস্কার।
নমস্কার, আপনার নামটা বলুন।
আমি পঞ্চগড় থেকে শ্রী দীপক চক্র।
আচ্ছা বলুন আপনার প্রশ্নটা।
হ্যাঁ আমি প্রশ্ন বলছি কি, আমরা ভয়েস রেকর্ডিং আপনাদের শুনতে পাই না, আগে নিয়মে আপনারা ওই যে 190 মেগা হার্টজ আপনি জুলাই মাসে একটা থেকে নিয়ে গেছেন।
হ্যাঁ ধন্যবাদ।
আমি কর্তৃপক্ষ বলবো যেন আগের নিয়মে আপনারা ওখানে।
আচ্ছা ঠিক আছে,
আমি কর্তৃপক্ষ বলবো।
ধন্যবাদ। আপনি কি প্রশ্ন করতে চেয়েছিলেন হ্যালো ওয়াশিংটনে? আচ্ছা ঠিক আছে, আপনার সাইদ ইফতেখার আহমেদ, আপনি কি ওই আগে যিনি দেবাশিস গোপজি প্রশ্নটা করেছিলেন বহির্বিশ্বের কি কোনো কারণ আছে, সেটা অবশ্য আপনি জবাব দিয়েছেন। আরেকজন এখানে লিখেছে, সেও ফেসবুকে লিখেছে, রুবেল আহমেদ, তার প্রশ্ন হলো গাজায় যুদ্ধ থামানো কি সম্ভব? আর শত শত মুসলিম পাখির মতো মারছে আরব দেশগুলো, নীরব কেন? মানবতার সংস্থাগুলো এখন কোথায়? হয়তো কোনো জবাব নেই, তবু অনুরোধ রইল প্রশ্নগুলো করার জন্য। সাইদ ইফতেখার আহমেদ, আপনিও কথাটা প্রসঙ্গটা তুলেছিলেন যে অন্যান্য দেশ মুসলিম দেশগুলো কেন কিছু বলছে না, এটার উপর যদি একটু বলেন। তবে আমাদের সময় মাত্র আর 5 মিনিট আছে।
আমি আগের প্রশ্নকর্তাকে সূত্র ধরে একটু বলতে চাই, উনি যেটা জানতে চাচ্ছিলেন সেটা হচ্ছে যে কোন একটি রাষ্ট্র ভূমিকা পালন করতে পারে কিনা পুরো মধ্যপ্রাচ্য ব্যাপী যে সংকটগুলি চলছে, বাইরের কোন রাষ্ট্র ভূমিকা পালন করতে পারে, তবে সেটি হচ্ছে গৌণ ভূমিকা, মুখ্য ভূমিকা পালন করতে হবে। কারণ সমস্যাটা হচ্ছে স্থানীয় সমস্যা। ধরুন যে ইরাকের যে সমস্যা বা সিরিয়াতে যে সমস্যা, সেটা সমস্যার সমাধানে ইরাকি সরকার এবং অন্য যে বিবাদমান গ্রুপ, বা সিরিয়ার সমস্যার সমাধানে সিরিয়ান সরকার এবং অন্যান্য যে বিবাদমান গ্রুপ, তারাই সেই সমস্যার সমাধানে প্রাথমিক ভূমিকা পালন করতে হবে। এবং সেটি হচ্ছে ইসরায়েল এবং যে প্যালেস্টাইনকে ঘিরে যে সমস্যা, ইসরায়েল এবং প্যালেস্টাইনই হচ্ছে সেখানে মুখ্য চালিকা শক্তি। সুতরাং এই সমস্ত যে আন্তর্জাতিক রাজনীতি যেটা বলা হয় যে অ্যাক্টর, এই সমস্ত অ্যাক্টরগুলো কতটা সফলভাবে যদি ভূমিকা পালন করতে পারে, সেখানে বাইরের যে রাষ্ট্রগুলো, সেটি মধ্যপ্রাচ্য রাষ্ট্রই হোক অথবা পশ্চিমা রাষ্ট্রই হোক, তারা সেখানে সহায়ক ভূমিকা পালন করতে পারে। কিন্তু মুখ্য ভূমিকাটা কিন্তু সেখান থেকে উঠে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত মুখ্য ভূমিকা সেই স্থানীয় জায়গা থেকে উঠে না আসবে, ততক্ষণ কিন্তু আমরা সমস্যার কোনো কার্যকর সমাধানে পৌঁছাতে পারবে না বা পৌঁছানো যাবে না বলে আমার কাছে মনে হচ্ছে।
ধন্যবাদ সৈয়দ মাহমুদুল্লাহ। রবেল আহমেদ যে প্রশ্নটা করেছেন যে মুসলিমরা যখন এত মুসলমান মারা যাচ্ছে, তখন আরব দেশগুলো এত নীরব কেন এবং মানবতার সংস্থাগুলো এখন কোথায়, আপনি এই ব্যাপারে একটু আলোকপাত করতে চান?
আরব দেশগুলো যেটা বললাম, সিসি পাখির মতো নির্বাচিত সরকারের সমর্থকদেরকে মেরে ক্ষমতা দখল করেছে, তেমনি ভাবে সৌদি আরব সেখানে ইসলামী নিয়ম কানুনের বাইরে তারা একটা রাজতন্ত্র কায়েম করে বিলিয়ন বিলিয়ন ডলার তারা নিজেরা ওই রাজপরিবারের জন্য অপচয় করে। তারা কোন রকম নিয়ম সেখানে গণতন্ত্র দেবে না, সেখানে তাদের যে মাইনরিটি আছে তাদের উপরে তারা অত্যাচার চালাচ্ছে। অন্যান্য যে স্বেচ্ছাশাসিত দেশগুলো সেখানে গণতন্ত্র নেই, ফলে তারা অন্য একটা দেশের জনগণের গণতান্ত্রিক সংগ্রাম, এটা খালি ওখানে এটাই তো একটা গণতান্ত্রিক মূলত, সেটার ব্যাপারে তাদের ভূমিকা মুখ্য না। সে মুখ্য হলে তাদের নিজেদের জনগণের ভিতরেও মানে জনমত চাঙ্গা হবে তাদের শাসনের বিরুদ্ধে, ফলে এটা অনেক অনেক জটিল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখন তারা নীরব হয়ে রয়েছে, এখন তারা মানে তাদের নিজেদের সিংহাসন রক্ষার জন্য তারা এই ব্যাপারে এখন চুপ করে আছে।
ধন্যবাদ। ফেসবুকে আরেকজন প্রশ্ন করেছেন আলী হোসেন, তিনি লিখেছেন যে কোথায় আজ বিশ্ব মানবতা, কোথায় আজ আরব লীগ, কোথায় আজ জাতিসংঘ, তাদের চোখ কি আজ অন্ধ হয়ে গেছে? সৈয়দ ইফতেখার আহমেদ,
জাতিসংঘ আরব লীগ এটি কিন্তু কোনো মানে রাষ্ট্রের বাইরে কোনো অর্গানাইজেশন নেই, এই সমস্ত সংগঠন কিন্তু রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করছে। সুতরাং আলাপ আলোচনার মাধ্যমে আমরা যেটি উঠে এসছে সেটি হচ্ছে যে একটি রাষ্ট্র যদি রাষ্ট্র যদি কার্যকর ভূমিকা পালন করে, তাহলেই কিন্তু জাতিসংঘ বা আরব লীগ কথা হবে। আরব লীগ তো কোনো স্বতন্ত্র সংগঠন না যে রাষ্ট্রের বাইরে। সুতরাং আমরা দেখছি যে আরব বিশ্বের যে রাষ্ট্রগুলো তাদেরকে এক ধরনের মৌনতা আমরা দেখি আসছে, তারা তো সবচেয়ে লেস ভোকাল। পশ্চিমা বিশ্ব যতটা ভোকাল হয়েছে, মধ্যপ্রাচ্যের দেশগুলো তো সিভিল সোসাইটিও বলেন, জনগণ বলেন বা সরকার বলেন, কেউ তো মধ্যপ্রাচ্যে যে বিষয়গুলি ঘটছে সে বিষয়ে কাউকে কিন্তু আমরা সোচ্চারতা দেখছি না। মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো যেখানে নীরব, সেখানে আমরা কি করে আশা করি যে আরব লীগ সেখানে সক্রিয় হবে? সুতরাং মূল বিষয় হচ্ছে যে একটি রাষ্ট্র কতটা ভূমিকা পালন করছে যে কোনো একটা বিষয়ের উপর, তার উপরে নির্ভর করে জাতিসংঘ বা আরব লীগ কতটা ভূমিকা পালন করতে পারবে।
ধন্যবাদ। আমাদের সময় খুব একেবারেই নেই, আমি আপনারা যারা ফেসবুকে মন্তব্য করেছেন বা প্রশ্ন করেছেন যাদের আমি নিতে পাচ্ছি না, তাদের নামগুলো বলছি: লুৎফুর রহমান, তপন তার, কুতুব আতারি ইস্তি, মাহফুজুর রহমান, সোহেল রানা, হৃদয়, তিতু মোহাম্মদুল হাসান। আপনারা অনেকেই লিখেছেন, কিন্তু আমাদের সময়ের অভাবে এই সবার প্রশ্ন নেওয়া সম্ভব নয়। আপনারা অনেকে, এদের মধ্যে অনেকেই যাদের নামগুলো বললাম, কয়েকজন আপনারা বলছেন যে যা কিছু ঘটেছে তার জন্য যুক্তরাষ্ট্র দায়ী, আবার অনেকে বলছেন যে এর কিভাবে এর একটা সমাধান করা যায়। আশা করছি যে আমাদের দুই অতিথি যেভাবে আলোকপাত করলেন এবং যেসব তথ্য দিলেন এবং অন্য প্রশ্নের জবাব দিলেন, তার মধ্যে থেকে আপনারা আপনাদের প্রশ্নের জবাব পেয়েছেন। আমাদের হাতে আজ একেবারেই আর সময় নেই। ডক্টর সাইদ ইফতেখার আহমেদ এবং সৈয়দ মাহমুদুল্লাহ, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। যে সকল শ্রোতার প্রশ্ন নিতে পারলাম না তাদের কাছে আবারও ক্ষমা চাইছি। আজ তাহলে এখানেই শেষ করছি, শুভরাত্রি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।